ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৯:৩০। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে আমির খসরুর রিপোর্ট।
মিয়ানমারে এখনও যে ৬ লাখের মতো রোহিঙ্গা বাস করছেন, তারা গণহত্যার চরম হুমকিতে রয়েছেন।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সৌদি আরবের একটি গ্যাস কারখানা ও দুটি আরামকো অয়েল প্ল্যান্টে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
চিনিযুক্ত এবং তামাকজাত পণ্যে বাড়তি কর চাপানোর পরিকল্পনা নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
আর প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। সম্প্রতি সৌদি আরবের আল কাইক ও খোরায়েশে তেল উৎপাদন কেন্দ্রে যে হামলা হয়, তা থেকে এখন বোঝা গেল আধুনিক একটা সামরিক বাহিনী এবং ব্যাপক বিস্তৃত একখানা প্রতিরক্ষা বাজেটের অধিকারী দেশ হয়েও ড্রোন হামলার মুখে তা বেহাল হয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্র বলছে উপগ্রহ মারফত পাওয়া ছবি এবং তথ্যাদিতে দেখা গিয়েছে আকাশপথের ওই হামলায় ইরানি অস্ত্রাদি ব্যবহৃত হয়েছে, যে হামলার কারণে সৌদি ভূখণ্ডের মোট তেল উৎপাদনের অর্ধেকটাই বন্ধ হয়ে গিয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন সর্বসাম্প্রতিক এই ঘটনা যে আশঙ্কা চালিয়ে তুলেছে তা হল ড্রোন আক্রমণের বিস্তার ওই প্রযুক্তির উত্থান দুশ্চিন্তার ক্ষেত্রকে আরও অনেকখানি বিস্তৃত করে তুলেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা, যাদের পরিচয় চিহ্নিত করা হচ্ছে না, পশ্চিমা গণমাধ্যমকে বলেছেন যে উত্তর পশ্চিম কোণ থেকে তাক করা ডজনেরও বেশি সংখ্যার ওই আক্রমণ অভিযান পরিচালিত হয়েছে, দক্ষিণ পশ্চিম প্রান্তের আক্রমণ ওগুলো ছিল না, যেমনটি কিনা ইরান মদতপুষ্ট ইয়েমেনের হৌথি বিদ্রোহীদের তরফে দাবি করা হয়েছে। ইতিমধ্যে সৌদি বাদশাহ সালমান আজ মঙ্গলবার বলেছেন কাপুরুষোচিত যে হামলা তাদের তেল উৎপাদনের অর্ধেকটাই স্তব্ধ করে দিয়েছে, তার যথোপযুক্ত জবাব দেবার মতো করে প্রতিরক্ষার ক্ষমতা তাঁর দেশের রয়েছে ঠিকই, কিন্তু তারা প্রকাশ্যে এর প্রতিরোধে হামলাকারীদের বিরুদ্ধে এগিয়ে যাবার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছেন। সৌদি সরকার আগের মতোই তাঁদের অভিযোগের পুনরুল্লেখে বলেছেন ওই হামলায় ইরানের অস্ত্রই ব্যবহৃত হয়েছে, তবে এবাবদে দাবির সমর্থনে প্রমাণাদি কিছু উপস্থাপন করা হয়নি। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন ড্রোন হামলার জন্য দায়ী ইরানি, এবং সৌদি আরবের বক্তব্যের সঙ্গে তাঁর ওই মন্তব্যের সাযুজ্য থাকলেও এ বাবদে আরও তদন্ত সাপেক্ষে সুনির্দিষ্ট উপসংহার তিনি কিছু টানেননি। মিত্রপক্ষ সৌদি আরবের হয়ে ওই আক্রমণের একটা জবাব দেওয়া নিয়ে মিশ্র ধরনের একটা প্রতিক্রিয়া ট্রাম্প ব্যক্ত করেছিলেন। অবশ্য সৌদি আরবের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার তীব্র নিন্দে জানিয়েছে বাংলাদেশ, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় বারবার হুতিদের সন্ত্রাসী হামলায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করছে। বিনা উস্কানিতে হুতিদের এ ধরনের কর্মকাণ্ড এতদঞ্চলের পারিপার্শ্বিক পরিস্থিতি বাধাগ্রস্ত এবং শান্তি ও নিরাপত্তার ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করছে। বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশ সৌদি আরবের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার সব প্রচেষ্টার প্রতি সমর্থন করে যাবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চীন বলছে আসছে সপ্তাহে উচ্চ পর্যায়ের যে বাণিজ্য আলোচনা হবে সেই তারই প্রস্তুতিতে এ সপ্তাহে সূচনা পর্বের ভিত রচনায় সরকারি এক কর্তা ব্যক্তি এ সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে আসছেন। রাষ্ট্রপরিচালিত সিনহুয়া বার্তা সংস্থা বলছে সহকারী অর্থমন্ত্রী লিয়াও মিন বুধবার ওয়াশিংটন পৌঁছবেন ট্রাম্প প্রশাসনে তাঁর সমকক্ষীয় কর্তা ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলতে। পরবর্তীতে তারই সূত্র ধরে ঊর্ধ্বতন পর্যায়ের আলাপ আলোচনাও এই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। পাকিস্তান ও ভারত বহুজাতিক এক সন্ত্রাস বিরোধী সামরিক মহড়ায় শরিক হচ্ছে রাশিয়ায়। অথচ ঘরের দোরগোড়ায় দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর প্রতিবেশী এ দেশ দুটি কাশ্মীর নিয়ে সীমান্ত উত্তেজনা ক্রমশ বাড়িয়েই তুলেছে। পাকিস্তান আর্মি আজ মঙ্গলবার ঘোষণা করেছে সপ্তাহব্যাপী এই মহড়া হবে চীনের নেতৃত্বাধীন সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর ছত্রছায়ায় সেন্টার ২০১৯ নামে রাশিয়ার ওরেনবার্গ এলাকায়। বলা হচ্ছে অংশগ্রহণকারী সামরিক বাহিনীগুলো আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিস্থাপকতা নিশ্চিত করার লক্ষ্যেই এই মহড়ায় শরিক হচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। ইসরায়েলিরা আজ মঙ্গলবার সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই নির্বাচনে সামরিক বাহিনীর সাবেক প্রধান বেনি গান্জের বিরুদ্ধে নির্বাচনী লড়াই লড়ছেন। সমীক্ষা থেকে দেখা যাচ্ছে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় সমানে সমানে শিয়ানে শিয়ানে লড়াই হচ্ছে। নেতানিয়াহুর দক্ষিণপন্থী লিকুদ পার্টি প্রতিদ্বন্দ্বিতায় লড়ছে গান্জের মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির বিরুদ্ধে। ইসরায়েলি সংসদ ক্নেসেটে 120 আসনের মধ্যে দু পার্টির কেউই সংখ্যাগরিষ্ঠ পাবে বলে মনে হচ্ছে না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী 10টি দলের সকলেই বিধানসভায় আসন পাবে বলে মনে করা হচ্ছে। সোমবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে নেতানিয়াহু শেষ জাতীয়তাবাদী স্লোগান তুলে জানান দিয়েছেন, জিতলে পশ্চিম তটের সকল ইহুদি বসতি তিনি ফিলিস্তিনি নেতাদের আপত্তির মুখে হলেও কুক্ষিগত করে নেবেন। সাবেক সেনাপ্রধান ইতিমধ্যে নিজেকে নেতানিয়াহুর সম্মানজনক বিকল্প রূপে উপস্থাপন করছেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি পারওয়ান প্রদেশে নির্বাচনী প্রচারণা চালানোর সময় অল্পের জন্য আক্রমণ অভিযানের হাত থেকে রক্ষা পেয়েছেন। যে আক্রমণের আঘাতে মারা গিয়েছেন 24 ব্যক্তি, জখম হয়েছেন অপর 30 জন আজ মঙ্গলবার। এক সামরিক অবস্থানের কাছাকাছি এক জমায়েতে তিনি নির্বাচনী ভাষণ শুরু করতে চলেছেন প্রায় যখন কিনা মোটরসাইকেল আরোহী এক আত্মঘাতী বোমাবাজ ওই বিস্ফোরণ ঘটায়। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র নাসরাত রাহিমি টুইট বার্তায় জানান, দপ্তর ভবনের ভেতরের কেউ এতে হতাহত হননি এবং ওই বিস্ফোরণ ঘটনার পর ওই নির্বাচনী প্রচারণা ঠিকঠাকই অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে আফগানিস্তানে জাতিসংঘের আফগান মিশন সম্প্রসারণের লক্ষ্যে একটি প্রস্তাব বাস্তবায়নের কাজ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেকার বাকবিতণ্ডার কারণে স্থবিরতায় পর্যবসিত হয়েছে। চীন জোর দিয়ে বলতেই থাকে তার বহুদেশীয় পরিকাঠামো কর্মসূচি বেল্ট অ্যান্ড রোডের উল্লেখ ওই প্রস্তাবে সামিল থাকতে হবে। 15 সদস্য নিরাপত্তা পরিষদে সোমবারের ওই ভোটাভুটি আরও আলাপ আলোচনার তাগিদে মুলতুবি করতে হয়। পাকিস্তান ও ভারত বহুজাতিক এক সন্ত্রাস বিরোধী সামরিক মহড়ায় শরিক হচ্ছে রাশিয়ায়। অথচ ঘরের দোরগোড়ায় দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর প্রতিবেশী এদেশ দুটি কাশ্মীর নিয়ে সীমান্ত উত্তেজনা ক্রমশই বাড়িয়ে তুলছে। পাকিস্তান আর্মি আজ মঙ্গলবার ঘোষণা করেছে সপ্তাহব্যাপী এই মহড়া হবে চীনের নেতৃত্বাধীন সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর ছত্রছায়ায় সেন্টার 2019 নামে রাশিয়ার ওরেনবার্গ এলাকায়। মিয়ানমার সম্পর্কিত জাতিসংঘের আন্তর্জাতিক স্বাধীন তথ্যানুসন্ধানী কমিশনের সদ্য প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমারে এখনও যে রোহিঙ্গারা বাস করছেন তারা গণহত্যার হুমকিতে রয়েছেন। জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু ঢাকা থেকে পাঠানো তার প্রতিবেদনে।
মিয়ানমার সংক্রান্ত জাতিসংঘের ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বা আন্তর্জাতিক স্বাধীন তথ্যানুসন্ধানী কমিশনের সদ্য প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমারে এখনও যে 6 লাখের মতো রোহিঙ্গা বাস করছেন তারা গণহত্যার চরম হুমকিতে রয়েছেন, কারণ ওই দেশটির সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীর আত্মপরিচয় মুছে দিতে এবং দেশ থেকে বিতাড়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কমিশন সতর্কবাণী উচ্চারণ করে বলেছে এমতো পরিস্থিতিতে মিয়ানমার থেকে বিতাড়িত ও দেশত্যাগ করে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী 10 লক্ষাধিক রোহিঙ্গার প্রত্যাবাসন অসম্ভব একটি পরিস্থিতির মধ্যে পড়েছে। জাতিসংঘ 2017 সালের মার্চে ওই কমিশন গঠন করে। কমিশনের 200 পৃষ্ঠার ওই প্রতিবেদন প্রকাশ এবং মঙ্গলবার তা জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে উপস্থাপন করা হয়। কমিশনের প্রতিবেদনে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক আদালতে দোষীদের বিচারের কথা বলা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এলক্ষ্যে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। রোহিঙ্গা নিধন এবং নির্যাতনের সকল ঘটনার জন্য দেশটির সেনাপ্রধান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচারের আওতায় নিয়ে আসার সুপারিশ করা হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের কক্সবাজারে হাতি চলাচলের রাস্তায় রোহিঙ্গা ক্যাম্প গড়ে ওঠায় হাতি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, জানাচ্ছেন মোয়াজ্জম হোসেন শাকিল কক্সবাজার থেকে পাঠানো প্রতিবেদনে।
কেবল চলাচলের পথ নয়, হাতির আবাসস্থল এবং খাদ্যচক্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপদগ্রস্ত হয়ে পড়েছে কক্সবাজারে থাকা প্রায় 40টি হাতি। এসব হাতি গত 2 বছরে অন্তত 100 বার শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সাথে মুখোমুখি হয়েছে। মঙ্গলবার বিকেলে কক্সবাজারে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার সংক্ষেপে IUCN এর যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনায় এসব তথ্য তুলে ধরা হয়। মানুষ এবং হাতির এই সংঘাত প্রতিরোধে এবং হাতি সুরক্ষায় বিভিন্ন সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান IUCN এর বাংলাদেশ প্রতিনিধি রাকিবুল আমিন। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
শেষ করবার আগে ছোট্ট একটা স্বীকারোক্তি, আপনারা ঠিকই ধরেছেন, একটা সংবাদ স্টোরি দুবার করে পড়া হয়েছে। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। আপনারা খবরেই শুনেছেন যে সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি মতিউর রহমান চৌধুরী।
সৌদি আরবের একটি গ্যাস কারখানা ও দুটি আরামকো অয়েল প্ল্যান্টে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় বারবার হুতিদের সন্ত্রাসী হামলায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করছে। বিনা উস্কানিতে হুতিদের এ ধরনের কর্মকাণ্ড এতদঞ্চলের পারিপার্শ্বিক পরিস্থিতি বাধাগ্রস্ত এবং শান্তি ও নিরাপত্তার ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করছে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সৌদি আরবের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার সব প্রচেষ্টার প্রতি সমর্থন করে যাবে। উল্লেখ্য, হুতি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের দুটি তেলক্ষেত্রই রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি আরামকোর। ড্রোন হামলা হয়েছে আরামকোর সবচেয়ে বড় তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র আবকাইকে এবং অন্যটি আঘাত করেছে দেশটির পশ্চিমে অবস্থিত খোরাইশ তেল ক্ষেত্রে। হামলার পরবর্তী বিবৃতিতে ইয়েমেনের ইরানপন্থী বিদ্রোহী সংগঠন হুতি তার দায় স্বীকার করেছে এবং আরও হামলার হুমকি দিয়েছে। আবকাইক তেলক্ষেত্রটি সৌদি আরবের ইস্টার্ন প্রভিন্স দাম্মামের নিকটবর্তী। সেখানে ড্রোন হামলার পর বিশাল অগ্নিশিখা আকাশে ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় কালো হয়ে যায় চারদিক। অগ্নিযোদ্ধাদের চেষ্টায় দুটি তেলক্ষেত্রের আগুনই নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় সৌদি আরব তথা বিশ্ববাজারে তেলের সরবরাহ সাময়িক সংকটে পড়ে যায়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
মোট দেশজ উৎপাদন বা জিডিপি এর আকারের দিক থেকে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 49টি দেশের মধ্যে বাংলাদেশ 13তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
অতি সম্প্রতি প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংক বা ADB-র দি ইন্ডিকেটার্স ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক শীর্ষক এক প্রতিবেদনে বাংলাদেশের এই চিত্র উঠে এসেছে। এই অঞ্চলের দেশগুলোর মানুষের ক্রয় ক্ষমতার সমতা বিবেচনা করে প্রতিটি দেশের জিডিপি কত হয়েছে সেই হিসেব করেছে ADB। ওই হিসেব অনুযায়ী বাংলাদেশের বর্তমান জিডিপির আকার $70,416 কোটি, যা এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম সফল অর্থনীতির দেশ সিঙ্গাপুর ও হংকংয়ের অনেকটা এগিয়ে। ADB-র প্রতিবেদন অনুযায়ী এই অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীন এবং দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত ও জাপান। দক্ষিণ এশিয়ায় ভারতের পর একমাত্র পাকিস্তানি এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অর্থনীতিবিদরা বাংলাদেশের এই অর্জনকে সাধুবাদ জানিয়ে বলেছেন, জিডিপির আকার বাড়লেই হবে না, এর সুফল দেশের সিংহভাগ জনগোষ্ঠীর কাছে পৌঁছাচ্ছে কিনা সেটাই আসল বিবেচ্য বিষয়। সার্বিক বিষয় নিয়ে ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাৎকার দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির সম্মানিত ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। এডিবির সদ্য প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে জিডিপির আকারের দিক থেকে বাংলাদেশ একটি শক্ত অবস্থানে উঠে এসেছে। এটা অবশ্যই বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় অর্জন। প্রশ্ন হলো, এই অর্জন বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা সুফল বয়ে আনছে বলে আপনি মনে করছেন?
আমি মনে করি যে বাংলাদেশ যে 13তম বৃহৎ অর্থনীতি হিসেবে এশিয়ায় স্বীকৃত হয়েছে, এটা বাংলাদেশের ধারাবাহিক যে অর্জন সেটারই একটা প্রতিফলন। একবিংশ শতাব্দীতে এশিয়াই সবচেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে, সেরকম একটা মহাদেশে 13তম র্যাঙ্কিং এ উন্নীত হওয়া, এটা অবশ্যই বাংলাদেশের অর্থনীতির জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য এটা একটা ইতিবাচক একটা খবর। এবং আমি মনে করি যে জিডিপির সাইজ যদি বড় হয় তাহলে কিন্তু আমরা সেখান থেকে আমাদের যে জনগণকে এটার অংশ দেয়া সেটারও আমাদের সুযোগটা কিন্তু বাড়তে থাকবে, এবং সেজন্য ক্রমান্বয়ে জিডিপির প্রবৃদ্ধি হার উচ্চ পর্যায়ে রাখা এবং সেই প্রবৃদ্ধির সুযোগ জনগণের কাছে দেয়া, আমাদের অর্থনীতিতে যে জায়গাগুলি থেকে প্রবৃদ্ধিটা আসছে সেখানে মূল যে প্রবৃদ্ধির যে ড্রাইভার সেই ড্রাইভারগুলিকে চিহ্নিত করে সেগুলোকে সেখানে বিনিয়োগ আরো বেশি করা, এটা যদি করতে পারা যায় তাহলে বাংলাদেশের এই জিডিপির যে আকার এটাও বাড়তে থাকবে এবং এটার ফলাফলও জনগণের কাছে আমরা পাব। আমি মনে করি একজন অর্থনীতিবিদ হিসাবে যে জিডিপির আকারের বৃদ্ধি এটা হলো একটা নেসেসারি ফ্যাক্টর, প্রয়োজনীয় ফ্যাক্টর, কিন্তু এটার সাফিসিয়েন্ট ফ্যাক্টর হবে হলো যখন নাকি আমরা এটার ফলাফলটাও জনগণের মধ্যে দিতে পারি। সুতরাং জনগণের কাছে এই প্রবৃদ্ধির ইতিবাচক ফলাফল যাওয়ার জন্য জিডিপির সাইজ বড় হতে হবে, কিন্তু জিডিপির সাইজ বড় হলেই জনগণ এটার সুফল পাবেন সেটাও কিন্তু একেবারে নিশ্চিত না, সেখানে বন্টনের দিকটাও আমাদের দেখতে হবে। তবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির একটা ইতিবাচক দিক যেটা সেটা হলো যে আমরা এটা ধারাবাহিক ভাবে প্রতি দশকে আমরা প্রবৃদ্ধির হার 1% করে বাড়াতে সক্ষম হয়েছি। আর দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো যে আমাদের প্রবৃদ্ধির হারে খুব বড় ধরনের কোনো তারতম্য হয়নি, এটা ধারাবাহিক ভাবে প্রবৃদ্ধির হার বাড়ছে। অনেক দেশে গড় প্রবৃদ্ধি ভালো কিন্তু সেখানে আমরা দেখি কোনো বছর কম হারে বাড়ছে কোনো বছর বেশি হারে বাড়ছে, কিন্তু আমাদের প্রবৃদ্ধিটা ক্রমান্বয়ে এটা হারটা ক্রমান্বয়ে বেড়েছে, শতকে দশকের থেকে দশকে আমাদের শতাংশ হারে বেড়েছে। সুতরাং এটা একটা ইতিবাচক দিক এবং জনগণের এটা থেকে ইতিবাচক ফলাফল পাওয়ার সম্ভাবনাও এটা দ্বারা কিন্তু একটা সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা আমাদের অন্যান্য নীতিমালা দিয়ে সেটাকে নিশ্চিত করতে হবে।
অর্থনীতিবিদরা বলে আসছেন বাংলাদেশের অর্থনীতির উন্নতির সাথে সাথে দেশের জনগোষ্ঠীর আয় বৈষম্য বাড়ছে। তাদের মতে এর ফলে জনগণের সিংহভাগ জিডিপির প্রবৃদ্ধির সুফল ভোগ করতে পারছেন না। একজন অর্থনীতিবিদের দৃষ্টিতে এ বিষয়ে আপনি কি বলবেন?
অবশ্যই যেটা আমরা বলবো যে জিডিপির আকারটা বৃদ্ধি করাটা প্রয়োজন, কিন্তু এটার যে বন্টন সেই বন্টনটা নিশ্চিত করা না গেলে এটা একটা বৈষম্যমূলক প্রবৃদ্ধিতেও এটা রূপান্তরিত হতে পারে, যেটা আমরা চাই না। বাংলাদেশের অনেক যেসব সূচক আছে, মানব উন্নয়ন সূচক, শিক্ষা, স্বাস্থ্য, এগুলোতেও কিন্তু বাংলাদেশ জিডিপির প্রবৃদ্ধির সাথে সাথে বেশ কিছু জায়গায় ইতিবাচক আমাদের অর্জন আছে, এবং সেটা এমডিজিতে আমরা ভালো করেছি। এসডিজি যেটা 2015 সালে শুরু হয়েছে সেটারও বিভিন্ন সূচকে বাংলাদেশ এগিয়ে আছে, কিন্তু একটা বড় যেটা দুশ্চিন্তার আমাদের কারণ সেটা হলো যে সবার মধ্যে এটা কিন্তু সমানভাবে যাচ্ছে না, এবং এসডিজির যে একটা মূল মন্ত্র কেউ পিছিয়ে থাকবে না সেদিকটাতেও কিন্তু আমাদের বেশ কিছু দুশ্চিন্তা ক্রমান্বয়ে উদীয়মান হচ্ছে। বিশেষত আমি বলবো আয় বৈষম্য, যেটা অর্থনীতিবিদদের জিনি কোএফিসিয়েন্ট দিয়ে এটা পরিমাপ করেন, সেটা 2010 থেকে 2016 আমাদের 0.46 থেকে 0.48 এটা অবনত হয়েছে, অর্থাৎ বৈষম্য বেড়েছে। আমরা যদি সম্পদের বৈষম্য ধরি সেটা 0.74 জিনি কোএফিসিয়েন্ট, যেটা খুবই বেশি, এবং আমরা 2010 এবং 2016 যে খানা জরিপ আছে সেখানে উপরের শতকরা 10% আয় এবং নিচের শতকরা 10% আয় যদি আমরা দেখি, সেটা 2010 থেকে 2016 আরো অনেক অবনতি হয়েছে। সুতরাং এইসব জায়গাগুলিতে অবশ্যই আমাদের নজর দিতে হবে। সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম যেটা আমাদের 2% কাছাকাছি, এগুলো আরো বাড়াতে হবে। কিন্তু সবচেয়ে বেশি যেটা, সেটা আমি বলবো যে যেখান থেকে ইতিবাচক প্রবৃদ্ধিটা আসবে, গুণগত মানসম্পন্ন প্রবৃদ্ধি আসবে, কর্মসংস্থান হবে, সেই জায়গাগুলোতে আমাদের নজর দেওয়া। আমাদের আসলে এখন প্রতিযোগিতা সক্ষমভাবে বাংলাদেশকে যদি যেতে হয়, তাহলে আমাদের এই যে শ্রমশক্তি, আমাদের যে জনমিতিক যে ডিভিডেন্ড, এটাকে কাজে লাগাতে হবে। এবং সেটা করতে গেলে আমাদের মানসম্মত শিক্ষা আমি মনে করি যে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ। এখন যেটা আমরা দেখছি, বাংলাদেশে বেকারের সংখ্যা শতকরা 4 কাছাকাছি, কিন্তু শিক্ষিতদের মধ্যে বেকারের সংখ্যা কিন্তু শতকরা 11%। সুতরাং সেই সব জায়গাগুলোতে আমাদের শোভন কর্মসংস্থান, ভালো কর্ম পরিবেশ, আমাদের বাজারের চাহিদার সাথে আমাদের শিক্ষার কারিকুলামের সামঞ্জস্য বিধান করা, শুধু আমাদের স্থানীয় শ্রমবাজার না, বৈদেশিক শ্রমবাজারের যে সুযোগগুলি আছে সেগুলো নেওয়া, এগুলোর দিকে আমাদের এখন নজর দিতে হবে। সুতরাং আমি বলবো যে শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা, এই তিনটার মধ্যে একটা সামঞ্জস্য বিধান করে আমাদের এই প্রবৃদ্ধিটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তাহলেই বাংলাদেশ SDG যেটা বলেছে যে অর্থনৈতিকভাবে একটা প্রগতিশীল, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশ বান্ধব একটা উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে আমরা যেতে পারবো।
সর্বস্তরের মানুষ যাতে অর্থনৈতিক উন্নয়নের সুফল ভোগ করতে পারেন, তার জন্য সরকারের কি করা প্রয়োজন এবং এ বিষয়ে আপনার পরামর্শ কি?
আমি মনে করি যে সরকারের বিভিন্ন যে পরিকল্পনা নেওয়া হচ্ছে, চলমান আছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা শেষ বছর, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা উন্নয়নের কাজ শুরু হয়েছে 2020 থেকে 2024 জন্য, পরিপ্রেক্ষিত পরিকল্পনা নেওয়া হচ্ছে 2021 থেকে 2041 সাল, সেখানে যেখানে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বাংলাদেশ উন্নত দেশ হবে। এইসব পরিকল্পনাগুলি কিন্তু আমাদের খুব ভালো ভালো আছে। SDG বাস্তবায়নের পরিকল্পনা আছে 2030 জন্য, কিন্তু সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক ধরনের আমাদের লক্ষ্যমাত্রার সাথে বাস্তবায়ন প্রক্রিয়ার অনেক বড় ব্যত্যয় হচ্ছে। সেই সব জায়গাগুলোতে সুশাসন, সময় মতো বিভিন্ন পরিকল্পনা এবং প্রজেক্টের বাস্তবায়ন এবং আমাদের সর্বপর্যায়ে আমাদের এই যে স্বচ্ছতা, জবাবদিহিতার একটা সংস্কৃতি গড়ে তোলা, এটার প্রয়োজনীয়তা কিন্তু আমাদের ক্রমান্বয়ে বাড়ছে। সুতরাং সেদিক থেকে আমার মনে হয় যে বাংলাদেশের অবশ্যই অনেক কিছু করার আছে। আমি প্রথমে যেটা বলবো সেটা হলো যে মানসম্মত শিক্ষা, এবং যেটা দ্বিতীয় সেটা আমি বলবো যে আমাদের শোভন কর্মসংস্থান করার জন্য যে ধরনের প্রযুক্তি প্রশিক্ষণ, এটার যে সমন্বয়, সেই সমন্বয়টা আমাদের নিশ্চিত করতে হবে। সেই জায়গাগুলোতে বাংলাদেশের অনেক ক্ষেত্রে দুর্বলতা রয়ে গেছে, এবং আমরা যে টাকাটা খরচ করছি সেটার কিন্তু রিটার্ন যেটা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। সেটা নিশ্চিত না করতে পারলে আমাদের পরবর্তীতে ঋণের বোঝা বাড়বে, পরবর্তী প্রজন্মের জন্য আমাদের প্রকল্পগুলি বাস্তবায়নে বিলম্ব হলে প্রাইভেট সেক্টরের যে উদ্যোক্তারা যে আসতে পারতেন সেটা থেকে আমরা বঞ্চিত হব। এইসব প্রকল্পের জন্য যেসব আমাদের ইউজার ফি দিতে হবে, ইলেকট্রিসিটির জন্য ইলেকট্রিসিটির যে ট্যারিফ, গ্যাসের জন্য গ্যাসের যে মূল্য, রাস্তার সড়কের জন্য যে টল, এগুলি সবগুলি কিন্তু আমাদের নাগালের বাইরে চলে যাবে, এবং অর্থনীতি সেটা থেকে যে ধরনের আমাদের যে প্রত্যাশিত যে ধরনের ফলাফল সেটা আমরা পাবো না। সুতরাং সেই সব দিকগুলোতে আমার মনে হয় যে আমাদের এখন নজর দিতে হবে। বাস্তবায়ন সক্ষমতা, সুশাসন, সময় মতো প্রকল্প বাস্তবায়ন, কস্ট এফেক্টিভ ভাবে বাস্তবায়ন, এগুলোর দিকে আমাদের নজর দিতে হবে।
অর্থনীতিবিদরা বলছেন অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠিতে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাক, এদেশের সর্বস্তরের মানুষের এটাই প্রত্যাশা। তবে যে বিষয়ের উপর তারা জোর দিয়েছেন তা হচ্ছে এই অগ্রগতির সুফল যাতে সকলের কাছে পৌঁছায় সেটা নিশ্চিত করতে হবে। সেটা করতে ব্যর্থ হলে রাষ্ট্রের সকল অর্জনই দেশের জনগোষ্ঠীর কাছে মূল্যহীন হয়ে পড়বে বলে তারা মনে করছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের কেন্দ্রীয় সরকার ডায়াবেটিস ও ক্যান্সার নিয়ন্ত্রণ আনতে চিনিযুক্ত এবং তামাকজাত পণ্যে বাড়তি কর আরোপের পরিকল্পনা করেছে। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
কলকাতায় অনুষ্ঠিত ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ICMR এর আয়োজনে এক অনুষ্ঠানে শহরে এসে এই মন্তব্য করেছেন সংস্থার ডিরেক্টর জেনারেল এবং কেন্দ্রীয় স্বাস্থ্য গবেষণা মন্ত্রকের সচিব ডক্টর বলরাম ভার্গব। ডাক্তার ভার্গব বলেন, এই করের নাম দেওয়া হয়েছে S-Tax। এ বিষয়ে ইতিমধ্যেই আমাদের প্রস্তাব অর্থমন্ত্রকে জমা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করেই আমরা এগোচ্ছি, কারণ মিষ্টান্ন দ্রব্যের সঙ্গে অনেকের আবেগ জড়িয়ে আছে, জড়িয়ে আছে ব্যবসাও। সংশ্লিষ্ট অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের শীর্ষ স্বাস্থ্য গবেষণা সংস্থা ICMR এর অধীনে কলকাতার বেলেঘাটায় ID হাসপাতালে নাইসের চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ন্যাশনাল অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হাব। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
জাতিসংঘের এক রিপোর্টে সতর্ক করে দেওয়া হয়েছে যে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলো প্রচণ্ড সামাজিক অর্থনৈতিক সংকটের সম্মুখীন। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা লিসা শ্লাইন জিনিভা থেকে পাঠানো রিপোর্টে জানিয়েছেন, গাজা, পশ্চিম তট এবং পূর্ব জেরুজালেমের পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন UNCTAD তাদের সাম্প্রতিকতম মূল্যায়ন প্রকাশ করেছে। রিপোর্টটি পড়ে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন এবং ইজাজ বিন হিউসেন।
জাতিসংঘের অর্থনীতিবিদরা সতর্ক করে দিচ্ছেন যে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অর্থনৈতিক পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে এবং তা প্রান্তিক অবস্থায় পৌঁছেছে। জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সম্মেলন UNCTAD বলেছে, ফিলিস্তিনি অর্থনীতি গত বছর 1% কম বৃদ্ধি পায়। তারা বলেছে, পশ্চিম তটে অর্থনীতি বৃদ্ধি পেয়েছে 3% হারে, কিন্তু গাজায় তা কমেছে 7% হারে। ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের সমন্বয়কারী হচ্ছেন মাহমুদ আল খাফিফ। তিনি বলেন, গাজায় বেকারত্বের হার 50% ছাড়িয়ে গেছে। মাহমুদ আল খাফিফ বলেন,
With this high unemployment rate, poverty is climbing. Almost 1 in 2 Palestinian in occupied Palestinian territory is in need of humanitarian assistance. Poverty rate is up to 29%.
বেকারত্বের হার এত বেশি হয়, দারিদ্র্য বাড়ছে। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে 2 জন ফিলিস্তিনির মধ্যে অন্তত 1 জনের মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে। দারিদ্র্য হার 29% হয়েছে। গাজায় দারিদ্র হার এসে দাঁড়িয়েছে 53%।
এল কাফিফ বলেছেন, গাজায় 12 বছরের নিষেধাজ্ঞার কারণে অর্থনীতির কোনো উন্নতি হচ্ছে না। তিনি বলেন, গত 2 বছরে পরিস্থিতির আরও অবনতি হয়েছে, কারণ ফিলিস্তিনি ন্যাশনাল অথরিটি যে পরিমাণ অর্থ গাজায় স্থানান্তরিত করত তা অনেকখানি কমে গেছে। তিনি বলেন, দাতা দেশ ও দাতা সংস্থাগুলোর দেওয়া সমর্থনও অনেক কমে যাওয়ায় ফিলিস্তিনি অর্থনীতির ক্ষতি হচ্ছে। তিনি বলেন, কিছু পণ্যের আমদানির ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞা ফিলিস্তিনি অর্থনীতিকে আরও দুর্বল করেছে। ওই তালিকায় যেসব দ্রব্য আছে সেগুলোকে ইসরায়েলি কর্তৃপক্ষ দ্বৈত ব্যবহারযোগ্য, প্রয়োজনীয়, প্রাযুক্তিক এবং মধ্যবর্তী পণ্য বলে মনে করে। মাহমুদ আল খাফিফ বলেন,
ইসরায়েল ক্লেমস দ্যাট দিস ডুয়াল লিস্ট কুড হ্যাভ non-civilian use or military use, and therefore the Palestinian cannot import. This includes fertilizers and wood with a certain specification and so on.
Israel দাবি করে যে দ্বৈত ব্যবহারের যোগ্য তালিকা বেসামরিক বা সামরিক ক্ষেত্রে ব্যবহার করা যাবে, তাই ফিলিস্তিনিরা তা আমদানি করতে পারবে না। এই তালিকায় অন্তর্ভুক্ত বিশেষ মাপের স্ক্রুড্রাইভার ইত্যাদি। আপনি বুঝতে পারছেন, তাহলে ফিলিস্তিনি অর্থনীতি সম্পূর্ণভাবে নির্ভর করছে ইসরায়েলি অর্থনীতির উপর।
এল কাফিফ বলেন, ফিলিস্তিনি রপ্তানির 80% নির্ভর করে ইসরায়েলের ওপর অর্থনৈতিক নির্ভরশীলতা এবং তাদের আমদানির 58% তারা সরবরাহ করে। জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সম্মেলন UNCTAD তাদের রিপোর্টে বলেছে, ইসরায়েলের দখলদারির কারণে ফিলিস্তিনি জনগণ গাজা ও পশ্চিম তটে তাদের তেল এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদন করতে পারেনি। আনুমানিক হিসেব অনুযায়ী ক্ষতির পরিমাণ হচ্ছে কোটি কোটি ডলার। চরমপন্থী গ্রুপ হামাস, যারা ইসরায়েলের ধ্বংসের কথা বলে, তারা গাজার নিয়ন্ত্রণ নেয়ার পর 2007 সালে ইসরায়েল এবং মিশর গাজা ভূখণ্ড অবরোধ করে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে ইসরায়েলি নাগরিকদের সন্ত্রাসবাদ, রকেট হামলা এবং অন্যান্য বৈরী তৎপরতা থেকে রক্ষা করার জন্য অবরোধ করা প্রয়োজন। তারা বলেছে যেসব পণ্য ইসরায়েলের বিরুদ্ধে সামরিক খাতে ব্যবহার করা যায় তা গাজায় আমদানি করা তারা প্রতিরোধ করে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকালের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। আগামীকালের আলোচ্য বিষয় হচ্ছে সৌদি আরবে তেল স্থাপনায় ড্রোন হামলা এবং বিশ্বজুড়ে তার প্রতিক্রিয়া। অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমন্ত্রণ রইল। ভারতের অসম রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এই বিষয়ে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে এখন কথা বলছেন আসানুল হক।
ধন্যবাদ। গত 31 আগস্ট ভারতের অসম রাজ্যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা বেরোনোর পর থেকেই একটা চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। মানুষের মনে ক্ষোভের সাথে সাথে রীতিমতো ভয় ভীতি টের পাওয়া যাচ্ছে। কথা বলছি কলকাতায় দীপঙ্কর চক্রবর্তীর সাথে। দীপঙ্কর দা, অসমের অবস্থাটা এখন কি?
আসলে এনআরসি যখন থেকে শুরু হয়েছিল, মানে যখন থেকে এনআরসি প্রক্রিয়াটা শুরু হয়েছিল, তখন থেকেই কিন্তু একটা ভয়ের এবং ক্ষোভের সঞ্চার হয়েছিল মানুষের মনে। তখন থেকেই লোকে ভয় পাচ্ছিল যে এটা শেষ পর্যন্ত কিরকম দাঁড়াবে। শাসক দল এটা বলেছিল যে এনআরসি করতে বদ্ধপরিকর, সেটা একটা ব্যাপার ছিল। এছাড়া কংগ্রেস আমলে রাজীব গান্ধীও বলেছিলেন যে হ্যাঁ এনআরসি হবে, সেটা একটা কারণ ছিল, ওটা ওরা বলতে পেরেছে। আর সুপ্রিম কোর্ট বলেছে যে না, এনআরসি এবার করতে হবে এবং বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, এই সীমার মধ্যে করতে হবে। সুতরাং এই তিনটে ভাবে বলিয়ান হয়ে এনআরসি করা হলো। কিন্তু এনআরসির প্রথম দিক থেকে যেই সব অসুবিধাগুলো হবে বলে মনে হয়েছিল, সেই অসুবিধাগুলোই রয়েছে। এবং তার ফলে এখন যে অবস্থাটা চলছে অসমে, সেটা চূড়ান্ত বিশৃঙ্খলা, চূড়ান্ত অনিশ্চয়তা। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে যারা সত্যিকারের ওখানে বাসিন্দা, যাদের ওখান থেকে চিহ্নিত করার জন্য এই এনআরসির প্রক্রিয়া শুরু হয়েছিল, তাদের বলা হচ্ছিল বহিরাগত এবং বেআইনি ভাবে যারা বহিরাগত, মানে বহিরাগত তো যে কেউ হতে পারে, কিন্তু আইনি প্রক্রিয়া না মেনে বেআইনি ভাবে যারা আসছে, মূলত প্রতিবেশী বাংলাদেশ থেকে, তাদের চিহ্নিত করে সরানোটাই ছিল প্রথম উদ্দেশ্য, লক্ষ্য। কিন্তু সেটা যে হয়নি সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ বহু লোক বাদ পড়েছে যারা ওখানকার বহুকালের বাসিন্দা, হয়তো তার বাবা রয়েছে, মা নেই তালিকায়, ছেলে রয়েছে, বউ নেই তালিকায়। এরকম ধরনের একটা অদ্ভুত ধরনের সৃষ্টি হয়েছে ব্যাপার, যেটা মানে মোটেও কাম্য নয়। এবং কাম্য তো নয়ই, মানে আমরা প্রত্যেকেই যারা আমরা এখনো এনআরসি কবলে পড়িনি, আমরাও কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে এই অবস্থাটা দেখছি এবং চিন্তা করছি যে এতদিনের ভিটে মাটি যারা রয়েছেন ওখানে পুরনো বাসিন্দা, তাদের অবস্থাটা কি এখন, আমরাও ভাবছি। আসান
যে 19 লক্ষ বাসিন্দার নাম বাদ পড়েছে ওই অসমের চূড়ান্ত তালিকা যেটি প্রকাশিত হয়েছে গত 31 আগস্ট, সেই 19 লক্ষ বাসিন্দার ভবিষ্যৎ নিয়ে সরকারের অবস্থান কি?
আসলে 19 লক্ষ বলছি আমরা, কারণ ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা ছোট্ট অঙ্কের হিসেব আছে যেটা আমরা মাঝে মাঝেই ভুলে যাচ্ছি। 19 লাখ বলছি কারণ এনআরসিতে 19 লাখ বলা হয়েছে যারা বাদ পড়েছে। এর মধ্যে 4 লাখ কিন্তু তারা এনআরসির পুরো মানে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেনি, মানে খসড়া তালিকায় থেকে যে 4 লাখ বাসিন্দার নাম বাদ পড়েছিল তার মধ্যে অনেকেই করেনি, 4 লাখ না তো দুঃখিত 40 লাখ বাদ পড়েছিল, 40 লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল খসড়া তালিকার থেকে, তার থেকে 4 লাখ মানুষ কিন্তু কোন পুনর্বিবেচনার তারা আবেদনই করেননি। তার ফলে ধরে নেওয়া যাচ্ছে যে তারা জানতেন যে তাদের পক্ষে এটা সম্ভব না করা, তারা কোনো নথিপত্র পেশ করতে পারবেন না। সুতরাং 19 লক্ষ বাসিন্দার কথা বলা হলেও মূলত সেটা দাঁড়াচ্ছে বাস্তবে 15 লাখ, মানে 15 লাখ বাসিন্দার নাম বাদ গিয়েছে যারা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেও চূড়ান্ত তালিকা থেকে বাদ করেছেন। সুতরাং তাদের ভবিষ্যৎ নিয়ে এখন সরকারের বক্তব্য হচ্ছে যে আপনাদের এখনো তো চিন্তা করার কোনো কারণ নেই, যতক্ষণ না আপনাদের সত্যিকারের বিদেশি বলে চিহ্নিতকরণ করা হচ্ছে বা বেআইনি অভিবাসী এবং বিদেশি এই হিসেবে যতক্ষণ না চিহ্নিত করা হচ্ছে ততক্ষণ আপনাদের কোনো চিন্তা নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে 15 লক্ষ বাসিন্দার নাম বাদ গেছে তারা কিন্তু জেরবার হয়ে যাচ্ছেন নিজেদের ওখানকার বাসিন্দা বলে প্রমাণ করতে, কারণ ব্যাপারটা হচ্ছে 120 দিন, তার মানে বোধহয় 4 মাসের মতন হচ্ছে, 120 দিন সময় পাওয়া যাচ্ছে যে চূড়ান্ত তালিকা প্রকাশের পর ফরেন ট্রাইব্যুনালের কাছে, ফরেন ট্রাইব্যুনাল না ফরেনার্স ট্রাইব্যুনাল, সেখানে তাদের নাম নথিভুক্ত করিয়ে তাদের যা কিছু নথিপত্র প্রমাণ ইত্যাদি আছে সেগুলো এ করে যে না আপনারা আবার ভুল করেছেন, এটা আমাদের প্রাপ্য, আমাদের নাগরিকত্ব আপনারা কেড়ে নিয়েছেন, এটা জানানোর। কিন্তু মুশকিল হচ্ছে একজনের কথা জানি আমি যে তারা, তিনি কেরালা থেকে একজন সামান্য একজন দিন মজুর, কেরালা থেকে তিনি কেরালায় দিন মজুরি কাজ করেন, বারবার ছুটে যেতে হয়েছে, 4 বার তিনি ছুটে গেছেন যে আমি এনআরসিতে নাম তালিকাভুক্ত হয়নি কিন্তু এই আমার নথি, এই আমার ব্যাপার, আমার বাবা এতদিন এখানে ছিলেন, আমরা এতদিন ধরে এখানে রয়েছি কিন্তু আমার নাম হয়নি। সেই 4 বার যাওয়ার পরও তার নামটা বেরিয়েছে, তার স্ত্রীর নামটা অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু তাদের ছেলে মেয়ের নাম অন্তর্ভুক্ত হয়নি। এটা তো সাংঘাতিক রকমের একটা ব্যাপার না? আমরা যখন বলি যে আমার নিজের মনে আছে আমি যখন জার্মানিতে ছিলাম, পশ্চিম জার্মানি আর পূর্ব জার্মানির মধ্যে যে ভাগ ছিল, পশ্চিম বার্লিন আর পূর্ব বার্লিনের মধ্যে যে দেয়ালটা উঠেছিল, রাতারাতি সেই দেয়াল তুলে পুরো এক একটা পরিবারকে পর্যন্ত ভাগ করে দেওয়া হয়েছিল, পরিবারের মা হয়তো পড়েছেন পশ্চিমে আর বাবা পড়েছেন পূর্বে, ছেলে মেয়েরা দুজন পড়েছে পশ্চিমে দুজন পড়েছে, একটা ঘরের ভেতর দিয়ে বাড়ির ভেতর দিয়ে পাঁচিল চলে গেছিল। এখনো তো আমার মনে হচ্ছে সেই অবস্থার মুখোমুখি পড়েছি আমরা, আমাদের যে এই জিনিসটা যেটা হচ্ছে সেই ভবিষ্যৎ যে বড় বড় ডিটেনশন ক্যাম্প বানানো হচ্ছে তাতে তাদের রাখা হবে বলা হচ্ছে, এবং কাদের রাখা হবে না, যারা সত্যিকারের 120 দিন পরেও যাদের নাম তালিকাভুক্ত হবে না, এটা তো আমার মনে হচ্ছে খুবই অমানবিক একটা ব্যাপার।
আপনি আপনি যত বলছেন দীপঙ্কর দা তত চিত্রের ভয়াবহতাটা ফুটে উঠছে। আসলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গত বছর জানুয়ারি মাসে বলেছিলেন যে অসমে দ্বিতীয়বার বাঙাল খেদাও হতে দেবেন না, এবং কয়েকদিন আগেও তিনি তার প্রতিধ্বনি করেছেন, তো এ সম্পর্কে সবশেষ অবস্থাটা কি?
অবস্থাটা মানে আসলে বাঙাল খেদা না, ওটা বঙ্গাল খেদা হবে, কারণ অসম যে কারণে আসাম হয় না, ওরা এখন অসম বলে, ওরা বঙ্গাল বলে, মানে বাঙালিদের। তো বঙ্গাল খেদাটা দ্বিতীয়বার হতে দেবেন না উনি বলেছেন, কিন্তু আসলে কিন্তু এই বঙ্গাল খেদা বারে বারে হয়েছে অসমে, এবং সেটার ইতিহাস তুমি যদি একটু দেখো অসমের ইতিহাস তাহলে সেটাও কিন্তু খুবই দুঃখজনক। আজকে এই এই এনআরসি নিয়ে আমরা যে দুঃখের কথা বা চিন্তার কথা ক্ষোভের কথা বলছি, বঙ্গাল খেদাও কিন্তু ঠিক একই রকম ভাবে একটা সময়ে অসমে মনে হয়েছিল, এটা আরেকটু আগে যাচ্ছি ইতিহাসটা, সেটা হচ্ছে যে ব্রিটিশ আমলে তারা বেশ কিছু বাঙালিকে ওইখানে আসামে গিয়েছিল, কারণ বাংলায় তখন যে শিক্ষার চলটা হয়েছিল সেটা অসমে তখন, সুতরাং কাজকর্ম ইত্যাদি চালানোর জন্য বাঙালিদের বেশ বেশ কিছু মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল, তারা ওখানে বসত ব্রিটিশ আমলের কথা বহু আগে, মানে রিসেন্ট পাস্ট নয়, তো তাদের ওখানে বসানো হয়েছিল এবং তারা তারপরের থেকে পুরুষানুক্রমে ওখানে বসবাস করেন এবং সে তারা অসমের বাঙালি, অসমীয়া ভাষা তাদের সরগড়, অনর্গল বলতে পারেন ইত্যাদি। কিন্তু মুশকিল হলো একটা সময় দেখা গেল সব জায়গাতেই যেমন আর কি যে ভূমিপুত্ররা কাজ পাচ্ছে না, বাইরের লোক, বাইরের লোক বলতে বাঙালি, যদিও ভারত এমন একটা রাষ্ট্র যেখানে বলা রয়েছে যে যে কেউ যে কোনো রাজ্যে গিয়ে, যে কোনো রাজ্যের থেকে যে কোনো রাজ্যে গিয়ে তারা কাজ করতে পারে, বসবাস করতে পারে, তাতে কোনো আপত্তি নেই, কারণ এটা পুরোটাই ভারত একটা রাষ্ট্র এবং আমরা প্রত্যেকেই তার নাগরিক। আজকে ধরো একজন মেরিল্যান্ডে রয়েছে, সে ভার্জিনিয়া গিয়ে কাজ করতে পারবে না, ভার্জিনিয়ার লোকরা মেরিল্যান্ডের লোকদের তাড়িয়ে দিল, এরকম যদি হয় ঠিক সেই রকম ব্যাপারটাই কিন্তু হচ্ছে এখানেও। একটা রাজ্যের লোক আরেকটা রাজ্যের লোককে পছন্দ করছে না, মেরিল্যান্ড বা ভার্জিনিয়াতে হয়তো ভাষার এটা একই রকম, এখানে হয়তো ভাষাটা আলাদা, যেহেতু ভারতে এক এক রকম ভাবে কথা বলা, এক একটা রাজ্যে একটা ভাষায় কথা বলা হয়, কিন্তু ভাষা ধর্ম ইত্যাদি সবকিছু মিলে এখানে একটা প্রচন্ড রকমের জাত্যাভিমান রয়েছে যেটাতে অন্য লোকদের আমরা তাড়িয়ে দেবো। এবং বাঙালি এটা খুব খুব একটা সাংঘাতিক ব্যাপার হয়েছিল, প্রায় জেনোসাইডের মতন হয়েছিল, প্রচুর বাঙালিকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে তখন, এটা হচ্ছে 60-এর দশকের কথা, এবং প্রচুর বাঙালিকে বাড়ি মানে পুরো জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়েছে, আর তাদের থেকে 50,000 বাঙালি পশ্চিমবঙ্গে চলে গেছিলেন, কেউ কেউ পালিয়ে অন্যখানে গেছিলেন, যেমন ধরো শিলংয়ে সবচেয়ে বেশি হয়েছে, আবার শিলংয়ে তারপরে 70-তে শিলংয়ে কিন্তু বহু বাঙালিকে ওখানকার শিলংয়ে মেঘালয়ের যে খাসি এরা যুবকেরা তারা কিন্তু মেরে ধরে তাড়িয়েছে, তাদেরও ওখানে মেরেছে বাঙালিদের, সুতরাং মেঘালয় থেকেও বাঙালিদের তাড়িয়েছে। সুতরাং এই যে বলছে যে বাঙাল খেদা আবার হতে, এটা হচ্ছে অসম থেকে আবার যে বাঙালি বিতরণের যে একটা সংঘবদ্ধ প্রয়াস চলছে সেটা কথা উল্লেখ করেই মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলেছেন। আসান
দীপঙ্করদা, আমরা জানি যে আরো কিছু রাজ্যেও এরকম এনআরসি প্রক্রিয়া শুরু করার কথা বলা হচ্ছে, তো আজকে আমাদের সময় শেষ, আমরা এই বিষয়টি নিয়ে অবশ্যই আগামীতে কথা বলতে চাই যে ভারতের অন্যান্য রাজ্যেও এখন সেই কথা উঠছে যে তারাও এনআরসি প্রক্রিয়া চালু করবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ তোমাকেও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বলে সতর্ক করেছে যে বিশ্বজুড়ে যে হারে হামে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে সে অনুযায়ী এখনই যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয় তবে তা মহামারী আকারে দেখা দিতে পারে। জিনিভা থেকে ভয়েস অফ আমেরিকা সংবাদদাতা লিসা শ্লাইনের রিপোর্ট, শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে সারা বিশ্বে এই হামের সংক্রমণ যে দ্রুত হারে বেড়ে চলেছে সেই সংক্রমণ নিরোধের জন্য উপযুক্ত ব্যবস্থা যদি এখনই না নেওয়া যায় তাহলে কিন্তু সারা বিশ্ব গুরুতর এক সমস্যার সম্মুখীন হতে চলেছে। 2006 সালের পর থেকে শুরু করে এবছর এখনো অবধি সারা বিশ্বব্যাপী 365,000 হাম সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় এই সংখ্যাটি হল গিয়ে প্রায় 3 গুণ, আর এবছরের এখনো 4 মাস বাকি রয়েছে। সুতরাং আমাদের জন্য এখনও আরও অনেক খারাপ খবর অপেক্ষা করে আছে। এই সংস্থাটি আরও জানিয়েছে যে যুক্তরাষ্ট্র বাদে বিশ্বের অন্যান্য সমস্ত অঞ্চলে হাম বৃদ্ধি পাচ্ছে। এই সংস্থার টিকাদান ও জৈবিক দপ্তরের পরিচালক কেট ওব্রায়ান বলেন, বিশ্ব এই মারাত্মক হাম রোগ নির্মূলের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে এবং 2020 সালের মধ্যে এই রোগকে নির্মূল করার জন্য যে ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার দরকার ছিল সেটাও কিন্তু ঠিকভাবে এগোয়নি। কেট ওব্রায়ান বলেন,
We are absolutely backsliding on the measles situation, and that is extremely worrying for certainly the health of children.
Amra hamer ei udbegjonok poristhiti mokabilay onekta pichhiye roichi ebong eti shishuder shasther jonno ottonto udbegjonok. Tini aro bolen je amader dehe immunization system orthat je kono dhoroner rog akromon korle tar mokabila korte amader dehe je sokriyo poddhati kaj kore seti sombondhe amra jeno khubi shontushto orthat amra mone kori amader shastho ei sob rogke protihot korte parbe. একটি ইউরোপীয় আঞ্চলিক প্রতিবেদনে বলা হয়েছে যে চারটি দেশ অর্থাৎ আলবেনিয়া, গ্রিস, রিপাবলিক, গ্রিস এবং যুক্তরাজ্য তাদের হামের মতো রোগটি নির্মূল ব্যবস্থা সম্পর্কে তাদের অবস্থান কিন্তু যথেষ্ট খারাপ জায়গায় রয়েছে। অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডে গত 36 মাস অর্থাৎ 3 বছর ধরে হামের কোনো সংক্রমণ না হয় এই দুই দেশকে কিন্তু এই সংক্রমণ নির্মূলের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কেটো ব্রায়ান আরও বলেন যে বিভিন্ন কারণে শিশুরা এই রোগের প্রতিষেধক টিকা গ্রহণ করছে না। তিনি ভিওএকে বলেন যে অনেক সময় ক্লিনিকে গিয়ে সন্তানকে টিকা দেওয়ার ব্যবস্থায় অভিভাবকদের পক্ষে যথেষ্ট অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন যে এটার আরেকটা প্রধান কারণ হল ভ্যাকসিনগুলি নেওয়া নিয়ে মা বাবার মনে যথেষ্ট দ্বিধা থাকে এবং অনেকেরই ধারণা যে তাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যথেষ্ট কার্যকরী, সুতরাং এই ভ্যাকসিনগুলোর সুরক্ষা সম্পর্কেও যথেষ্ট ভুল ধারণা এরা পোষণ করে থাকে। কেট ও'ব্রায়ান আরো বলেন,
We do see in high income countries to some degree there are small well defined communities that have religious or ethnic
আমরা আরো দেখছি যে উচ্চ আয় সম্পন্ন দেশগুলিতে ছোট ছোট কিছু সম্প্রদায় রয়েছে যাদের ধর্মীয়, জাতিগত বা সামাজিক বিশ্বাসের কারণে তাদের গোটা সম্প্রদায় ভ্যাকসিন নেওয়া থেকে বিরত রয়েছে, অথবা এইসব সম্প্রদায়গুলির এই প্রতিষেধক টিকা নেওয়ার সংখ্যা অনেক কমে গিয়েছে। অপরদিকে নানা ধরনের রাজনৈতিক দ্বন্দ্ব এবং অন্যান্য অনেক অবস্থার জন্য এইসব দেশে জীবন রক্ষার জন্য প্রতিষেধক টিকাগুলি পাওয়া এবং সরবরাহ করা কিন্তু প্রায়শই খুব কঠিন হয়ে দাঁড়ায়।
এবার শুরু হচ্ছে ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান নিউজ ওয়ার্ডস।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই অনুষ্ঠান নিউজ ওয়ার্ডসে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিসা আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, তুমি তো জানোই এবং শ্রোতা দর্শকরাও অনুমান করি এর মধ্যে সবাই জেনে গেছেন যে আমাদের এই নিউজ ওয়ার্ডস অনুষ্ঠানে আমরা সমসাময়িক সংবাদে ব্যবহৃত শব্দগুলো, ইংরেজি শব্দগুলো এবং বিশেষ করে আমেরিকান ইংলিশ শব্দগুলো ব্যবহার করে থাকি, এটা নিয়েই আমরা আলাপ আলোচনা করে থাকি।
আজ তাহলে আমরা কোন শব্দটি নিয়ে আলোচনা করছি?
আজকের শব্দটি গত সপ্তাহে আলোচিত বাইল্যাটারাল শব্দের মতোই কিন্তু।
আচ্ছা, কোন শব্দ?
শব্দটি হচ্ছে ইউনিল্যাটারাল, আর এই শব্দটিও নিশ্চয়ই তুমি খবরে শুনে থাকতে পারো।
হ্যাঁ, আমি শব্দটি কিন্তু খবরে শুনেছি, তবে অর্থটা ঠিক বুঝিনি।
এখন কি কিছু অনুমান করতে পারছো?
আমার মনে হচ্ছে যে এই শব্দটি যেহেতু বাইল্যাটারাল শব্দের সাথে একটু মিল আছে, তাহলে মনে হয় এটা কি জাতিসংঘ সম্পর্কিত কোনো শব্দ।
সেটা কেন তোমার মনে হলো?
আমার কাছে এ কারণে এটা মনে হয়েছে কারণ এখানে ইউএন এ দুটি অক্ষর আছে।
হ্যাঁ, বুঝতে পারছি, ইউনিল্যাটারালের একেবারে প্রথম অক্ষর হচ্ছে ইউএন, সেজন্যই তোমার এটা মনে হচ্ছে। কিন্তু না সাবরিনা, এটার সঙ্গে আসলে সাধারণভাবে জাতিসংঘের তেমন কোনো সম্পর্ক নেই। তাহলে এখন শোনা যাক এই কথাগুলো।
Listen to see whether you can hear the word that means one side.
The possibility and the risk of some shots being fired or some aircraft or ship being shot at has increased markedly because of Chinese unilateral changes to the status quo.
Sabrina, এখন কি তুমি কিছু বুঝতে পারছো?
হ্যাঁ, এখানে তো বলছে যে প্রথমেই বলল এই যে খবরটি, তার মধ্যে এমন একটি শব্দ আছে যার মানে হচ্ছে এক পক্ষ।
আর তাহলে খবরটা কি?
খবরটার আসলে কয়েকটি শব্দ আমার কাছে কিন্তু ঠিক স্পষ্ট হয়নি।
আচ্ছা, সে নাই হোক, তবু শোনা যাক যেটুকু স্পষ্ট হয়েছে সেটুকু।
আচ্ছা, এখানে আমার মনে হয় বলছে যে কোনো কোনো ফায়ার করা শটের সম্ভাবনা এবং ঝুঁকি, কিংবা কোনো কোনো বিমান বা জাহাজের ওপর দেয়া শট মার্কেটলি বেড়ে গেছে, কারণ চীনা ইউনিল্যাটারাল পরিবর্তনগুলো স্ট্যাটাস কো হয়ে গেছে।
তুমি যেটুকু অনুবাদ করেছ সেটুকু কিন্তু ঠিক হয়েছে, কিন্তু সম্পূর্ণ অনুবাদ করতে না পারায় বাক্যটা তেমন স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে না।
তাহলে
এসো এক একটা শব্দ বা শব্দ গুচ্ছেন অনুবাদ করে দেখা যাক। যেমন ধরো শর্ট ফায়ার, এর মানে হচ্ছে গুলি করা।
আর ফায়ার মানে তো আগুন।
হ্যাঁ, তুমি ঠিকই বলেছো সাবরিনা, ফায়ার মানে যে আগুন সেটা আমরা সবাই জানি, তবে ফায়ারের কিন্তু আরো মানে আছে।
কি?
ফায়ার শব্দটার আরেকটা মানে হচ্ছে বরখাস্ত করা বা ধরো চাকুরিচ্যুত করা। যেমন ধরো একটা বাক্যই বলি, হি ওয়াজ ফায়ার্ড ফ্রম হিজ জব ফর করাপশন।
ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি।
তবে কি জানো, ফায়ার শব্দের যে অর্থটা এখানে প্রযোজ্য তার মানে হচ্ছে কিন্তু গুলি করা। আর পরের শট শব্দটিও কিন্তু গুলি করা অর্থেই বলছে আর কি।
তবে ওই যে আমরা বলি না যে যখন ছবি তুলি অথবা ভিডিও ভিডিওগ্রাফি করা হয়, তখন আমরা বলি না যে ছবি তোলা, শট করেছি, ভিডিও শট করেছি, এরকমও তো বলি।
হ্যাঁ ঠিকই, এরকম তো বলো, ভিডিও শট কিংবা ভিডিও শুট করেছি। এটা তুমি একদম ঠিক বলেছো, কারণ তুমি নিজেও ভিডিওতে অনেক জিনিস, অনেক ছবি শুট করো। যেমন ধরো একটা বাক্য, হি শট আ মুভি অন মাউন্ট এভারেস্ট, এটা তো ছবি তোলা মুভির মতো করে।
আচ্ছা হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। তো আরো তিনটি শব্দ তার মানেও জানতে চাইছি। যেমন এখানে বলেছে মার্কেটলি, ইউনিল্যাটারাল এবং স্ট্যাটাস কো।
হ্যাঁ, মার্কেটলি মানে হচ্ছে উল্লেখযোগ্যভাবে, আর স্ট্যাটাস কো মানে হচ্ছে পূর্ববৎ, মানে ঠিক আগে যেমনটা ছিল সেরকমটা।
আচ্ছা, আর ইউনিল্যাটারাল?
আচ্ছা, ইউনিল্যাটারাল এই শব্দ সম্পর্কে তাহলে আবার শোনা যাক, এরা কি বলছে এবং কিরকম ব্যাখ্যা।
Unilateral means involving one group or country.
It is when a country or a group takes an action or makes a decision alone. This can happen without the agreement of others.
And often, a unilateral action is good only for the side that acts.
এখানে তাহলে তারা কি বলছে?
হ্যাঁ, এখানে তারা বলছে যে ইউনিল্যাটারাল মানে হচ্ছে একটি গোষ্ঠী বা একটি দেশ সম্পর্কিত।
ঠিক বলেছো, একদম ঠিক হয়েছে এবার। আর তাহলে এর পরের বাক্যের বাংলাটা কি হবে?
হ্যাঁ, এর পরের বাক্যের বাংলাটা হবে যে যখন কোনো একটি দেশ বা কোনো একটি গোষ্ঠী যখন কোনো ব্যবস্থা নেয় বা একাই কোনো সিদ্ধান্ত নেয়, সেটাই হচ্ছে ইউনিল্যাটারাল।
বাহ, একদম ঠিক বলেছো। আর তার পরের বাক্যের মানেটা কি?
হ্যাঁ, আর পরের বাক্যে বলছে যে এ ধরনের ব্যবস্থা বা সিদ্ধান্ত নেওয়া হতে পারে অন্যদের সমঝোতা ছাড়াই, এবং আরও বলছে যে প্রায় ইউনিল্যাটারাল ব্যবস্থা গ্রহণ সেই পক্ষটির জন্য ভালো হয় যে পক্ষ এরকম সিদ্ধান্ত নেয়।
চমৎকার অনুবাদ করেছো তুমি, তো এতে আর কি বুঝতে পারলে তুমি?
হ্যাঁ, আমার তো মনে হয় যে এখানে বলা হচ্ছে যে এটি একতরফা কোনো ব্যাপার, কারণ এই ওই যে বলল যে যখন কোনো একটি দেশ বা কোনো একটি গোষ্ঠী যখন কোনো ব্যবস্থা নেয় বা একাই কোনো সিদ্ধান্ত গ্রহণ করে।
ঠিক বলেছো সাবরিনা, এই যে একতরফা শব্দ, এর কিন্তু আরেকটা বাংলা আছে, সেটা হলো একপাক্ষিক। কাজেই ইউনিল্যাটারাল মানে হচ্ছে একপাক্ষিক, এক পক্ষ দ্বারা বা একতরফা, যেটা একটু আগে তুমি বলছিলে। এখন তাহলে বলো ওই প্রথম বাক্যের সম্পূর্ণ বাংলা অনুবাদটা কি হবে?
হ্যাঁ, তো আমার মনে হয় যে অনুবাদটা এরকম হবে যে কোনো কোনো গুলি করা কিংবা কোনো বিমান বা জাহাজকে গুলি করার সম্ভাবনা বা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, কারণ চীনারা আগেকার স্থিতিশীল অবস্থায় একপাক্ষিকভাবে পরিবর্তন এনেছে।
বাহ সাবরিনা, তোমার অনুবাদ হয়েছে একদম যাকে বলে সংবাদের ভাষায়। আর এই কথাটা মাথায় রেখেই আমাদের আজকের মতো এই অনুষ্ঠান থেকে উঠতে হচ্ছে। তবে ওঠার আগে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই ইংরেজি শেখার আয়োজন আপনারা আমাদের ওয়েব পেজে এবং আমাদের ফেসবুকেও দেখতে পাবেন, শুনতেও পাবেন।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
আজ তাহলে এখানে ওঠার অনুমতি চাইছি এবং আজকের অনুষ্ঠান শেষ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি একরাশ শুভকামনা।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
এই সম্প্রতি সৌদি আরবে আবকাইক ও হুরাইসের তেল উত্তোলন কেন্দ্রে যে হামলা হয় তা থেকে এখন বোঝা গেল আধুনিক একটা সামরিক বাহিনী এবং ব্যাপক বিস্তৃত একখানা প্রতিরক্ষা বাজেটের অধিকারী দেশ হয়েও ড্রোন হামলার মুখে তা বেহাল হয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্র বলছে উপগ্রহ মারফত পাওয়া ছবি এবং তথ্যাদিতে দেখা গিয়েছে আকাশপথের ওই হামলায় ইরানি অস্ত্রাদি ব্যবহৃত হয়েছে, যে হামলার কারণে সৌদি ভূখণ্ডের মোট তেল উৎপাদনের অর্ধেকটাই বন্ধ হয়ে গিয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন সর্বসাম্প্রতিক ঘটনা যে আশঙ্কা উদ্বেগ চাইয়ে তুলেছে তা হল ড্রোন আক্রমণের বিস্তার ওই প্রযুক্তির উত্থান দুশ্চিন্তার ক্ষেত্রকে আরও অনেকখানি বিস্তৃত করে তুলল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা যাদের পরিচয় চিহ্নিত করা যাচ্ছে না পশ্চিমা গণমাধ্যমকে বলছেন পশ্চিম উত্তর পশ্চিম কোণ থেকে তাক করা ডজনেরও বেশি সংখ্যার ওই আক্রমণ অভিযান পরিচালিত হয়েছে, দক্ষিণ পশ্চিম প্রান্তের আক্রমণ এগুলো ছিল না, যেমনটি কিনা ইরান মদতপুষ্ট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তরফে দাবি করা হয়েছে। সৌদি বাদশাহ সালমান আজ মঙ্গলবার বলেছেন কাপুরুষোচিত যে হামলা তাদের তেল উৎপাদনের অর্ধেকটাই বন্ধ করে দিয়েছে তার যথোপযুক্ত জবাব দেবার মতো করে প্রতিরক্ষার ক্ষমতা তাঁর দেশের আছে ঠিকই, কিন্তু তারা প্রকাশ্যে এর প্রতিরোধে হামলাকারীদের বিরুদ্ধে এগিয়ে যাবার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছেন। সৌদি সরকার আগের মতোই তাদের অভিযোগের পুনরুল্লেখ করে বলেছেন ওই হামলায় ইরানের অস্ত্রই ব্যবহৃত হয়েছে, তবে এ বাবদে দাবির সমর্থনে প্রমাণাদি কিছু উপস্থাপন করা হয়নি। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন ড্রোন হামলার জন্য দায়ী ইরানি এবং সৌদি আরবের বক্তব্যের সঙ্গে তাঁর ওই বক্তব্যের সাযুজ্য থাকলেও এ বাবদে আরও তদন্ত সাপেক্ষে সুনির্দিষ্ট উপসংহার তিনি কিছু টানেননি। মিত্রপক্ষ সৌদি আরবের হয়ে ওই আক্রমণের একটা জবাব দেওয়া নিয়ে মিশ্র ধরনের একটা প্রতিক্রিয়া ট্রাম্প ব্যক্ত করেছিলেন। চীন বলছে আসছে মাসে উচ্চ পর্যায়ের যে বাণিজ্য আলোচনা হবে সেই তারই প্রস্তুতিতে এ সপ্তাহে সূচনা পর্বের ভিত রচনায় সরকারি এক কর্তা ব্যক্তি এ সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে আসছেন। রাষ্ট্রপরিচালিত সিনহুয়া বার্তা সংস্থা বলছে সহকারী অর্থমন্ত্রী লিয়াও মিন বুধবার ওয়াশিংটন পৌঁছবেন ট্রাম্প প্রশাসনে তার সমকক্ষীয় কর্তা ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলার জন্য। পরবর্তীতে তারই সূত্র ধরে ঊর্ধ্বতন পর্যায়ের আলাপ আলোচনাও এই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনেই অনুষ্ঠিত হবে। পাকিস্তান ও ভারত বহুজাতিক এক সন্ত্রাস বিরোধী সামরিক মহড়ায় শরিক হচ্ছে রাশিয়ায়, অথচ ঘরের দোরগোড়ায় দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর প্রতিবেশী এ দেশ দুটি কাশ্মীর নিয়ে সীমান্ত উত্তেজনা ক্রমশই বাড়িয়ে তুলছে। পাকিস্তান আর্মি আজ মঙ্গলবার ঘোষণা করেছে সপ্তাহব্যাপী এই মহড়া হবে চীনের নেতৃত্বাধীন সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর ছত্রছায়ায় সেন্টার 2019 নামে রাশিয়ার ওরেনবার্গ এলাকায়। বলা হচ্ছে অংশগ্রহণকারী সামরিক বাহিনীগুলো আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিস্থাপকতা নিশ্চিত করার লক্ষ্যে এ মহড়ায় শরিক হচ্ছে। ইসরায়েলিরা আজ মঙ্গলবার সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর নির্বাচনে সামরিক বাহিনীর সাবেক প্রধান বেনি গান্জের বিরুদ্ধে নির্বাচনী লড়াই লড়ছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের অধিবেশন। আমাদের আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম। আমাদের ফেসবুক সম্প্রচারে তত্ত্বাবধানে ছিলেন সাইফুল আলম মাসুদ। আমাদের প্রকৌশলী ছিলেন কর্নেলিয়াস টেনর। এবং আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি এবং আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.